الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وأصحابك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وأصحابك يا نور الله مدني چینل দর্শকবৃন্দ مدني چینل বাংলার ধারাবাহিক অনুষ্ঠান মুমিনদের প্রতি আল্লাহর পয়গাম নিয়ে আবারো হাজির হয়েছে আজকে আমরা কোরআনের পাক থেকে একটি আয়াত আপনাদের সামনে উপস্থাপন করব তেলাওয়াত করব তরজমা ও তাফসির সহ যেখানে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে মুমিনগণ বলে সম্বোধন করেছেন আল্লাহ তাআলা আমরা মুমিনদের উদ্দেশ্য করে আল্লাহ তাআলা কি ইরশাদ করেছেন তদ বিষয়ে ইনশাআল্লাহ আমরা আজকের আলোচনায় আপনাদের সামনে উপাত্য তুলে ধরার চেষ্টা করব ইনশাআল্লাহ শুরুতেই রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের পর দরুদ শরীফ পাঠের মাধ্যমে আমরা আমাদের আজকের আলোচনা শুরু করি হুজুর পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের পর দরুদ শরীফ পাঠ করার অনেক ফজিলত ও বরকত রয়েছে হুজুর পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেন যা তাবরানী শরীফের মধ্যে এই হাদিসে পাকখানা ইরশাদ হচ্ছে হুজুর পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেন তোমরা যেখানেই থাকো আমার উপর দরুদে পাক পড়ো কেননা তা আমার নিকট পৌঁছে থাকে সুবহানাল্লাহ সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম মদিনার জানা দর্শকবৃন্দ রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম থেকে আমরা প্রকাশ্যে যতটুকু দূরে থাকি না কেন কিন্তু আমরা যখন রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের পর দরুদ শরীফ পাঠ করব আমাদের আলোচনা আমাদের পিতার আলোচনা হুজুর পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম দরবারে হতে থাকবে তা কতই না সৌভাগ্যবান দূরে থেকেও আমার রাসূলের দরবারে আমাদের উপস্থিত হয়ে যাচ্ছে অর্থাৎ আমাদের স্মরণ হয়ে যাচ্ছে গুনাহগারদের স্মরণ হুজুর পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম দরবারে হচ্ছে রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম যদি দয়া করে দেন আর আমাদের পক্ষে যদি শাফাআত করে দেন তো আমাদের গুনাহ থেকেও মুক্তি লাভ হবে এবং আখিরাতে জান্নাত লাভ হবে সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম সালাতুন ওয়া সালামান আলাইকা ইয়া রাসূলুল্লাহ প্রিয় ইসলামী ভাইরা এবং মদিনার চ্যানেল দর্শকবৃন্দ আজকে এমন একটি আয়াতে কারিমা আমরা তিলাওয়াত করতে যাচ্ছি হ্যাঁ আমরা একটু মনোযোগী হই এই আয়াতে কারিমার মধ্যে আল্লাহ তাআলা এমন একটি বিষয়ের প্রতি ইঙ্গিত করেছেন যে বিষয়টা তখনও ছিল এখনও আছে প্রকৃত মুসলমান তা থেকে বিরত হতে পেরেছে আর যারা কিছু এমন রয়েছে তারা মেনে তো নিয়েছে আয়াতের আহকামকে বিধানকে মেনে নিয়েছে কিন্তু বাস্তবায়ন করতে পারেনি তাদের জন্য রয়েছে দুনিয়া আখেরাতে লাঞ্ছনা ও আজাব আল্লাহ তাআলার পক্ষ থেকে শাস্তি আল্লাহ তাআলা যেমন রহমান ও রহিম তেমনি আল্লাহ তাআলার আজাবের ব্যাপারে ইরশাদ করেছেন ইন্না বাতশ রাব্বিকা লাশাদীদ আল্লাহ তাআলার পাকড়াও অত্যন্ত কঠোর আল্লাহ তাআলার আজাব অত্যন্ত কঠিন আযাবুন আলীম আযাবুন আযীম বলে আল্লাহ তাআলা কোরআনে পাকের মধ্যে আমাদের হুঁশিয়ারি বানিয়ে দিয়েছেন তাই আল্লাহ তাআলার রহমতের প্রতি আমাদের যেমন বিশ্বাস রাখা দরকার তেমনি আল্লাহ তাআলার আযাবকে ভয় করে আল্লাহ তাআলার নারাজিকে ভয় করে আমাদের গুনাহ থেকে ওই পাপমূলক আচরণ থেকে আমাদের দূরে থাকা দরকার চলুন আমরা ওই আয়াতে কারিমার দিকে যাচ্ছি ওই আয়াতে কারিমা কোরআনে পাকের সর্ববৃহৎ সূরা সূরা বাকারার 278 নং আয়াতের মধ্যে আল্লাহ তাআলা কি ইরশাদ করেছেন চলুন আমরা প্রথমে ওই আয়াতের এবং আয়াত সংশ্লিষ্ট দুই একটি আয়াতের আমরা তিলাওয়াত শ্রবণ করে নেই সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম
ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহা ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন
সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম মাদের চ্যানেল দর্শকবৃন্দ আমরা আল্লাহ তাআলার কালাম কোরআনে পাক থেকে ওই আয়াত শ্রবণ করে নিয়েছি চলুন আয়াতের মধ্যে কি ইরশাদ হয়েছে আল্লাহ তাআলা কি ইরশাদ করেছেন আমরা আলা হযরতের কলমের তুলিতে যেই কোরআনে পাকের তরজমা করা হয়েছে তা শ্রবণ করে নিই আল্লাহ তাআলা কোরআনে পাকের সূরা বাকারা 278 নং আয়াতের মধ্যে ইরশাদ করছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহ ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন হে ঈমানদারগণ আল্লাহকে ভয় করো এবং ছেড়ে দাও যা বাকি রয়েছে সুদের যদি মুসলমান হও এটা তো মূল আয়াত পরবর্তী আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করছেন ফা ইল্লাম তাফআলু ফাআযানু বিহারবিম মিনাল্লাহি ওয়া রাসূলিহি ওয়া ইন তুবতুম ফালাকুম রুউসু আমওয়ালিকুম লা তাযলিমুনা ওয়া লা তুযলামুন অতঃপর যদি অনুরূপ না করতে পারো তবে নিশ্চিত বিশ্বাস করে নাও আল্লাহ ও আল্লাহর রসুলের সাথে যুদ্ধের, এবং যদি তোমরা তওবা করো তবে নিজেদের মূলধন নিয়ে নাও, না তোমরা কারো ক্ষতি সাধন করবে না তোমাদের ক্ষতি হবে। এরপর ইরশাদ হচ্ছে, ওয়াইন কানা যু উসরাতিন ফানাযিরাতুন ইলা মাইসারা ওয়া আন তাসাদদাকু খায়রুল লাকুম ইন কুনতুম তাআলামুন। তারজুমায়ে কানজুল ঈমান। এবং যদি ঋণ গ্রহীতা অভাবগ্রস্ত হয় তবে তাকে অবকাশ দাও সচ্ছলতা আসা পর্যন্ত, এবং ঋণ তার উপর সম্পূর্ণ ছেড়ে দেয়া তোমাদের জন্য আরো কল্যাণকর যদি জানো। সুবহানাল্লাহ। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। প্রিয় ইসলামী ভাইরা এবং মাদিনা চ্যানেলের দর্শকবৃন্দ, প্রথম আয়াতের মধ্যে আল্লাহ তাআলা সুদের ব্যাপারে জিকির করেছেন, আলোচনা করেছেন, সুদের হুকুম আল্লাহ তাআলা নাজিল করেছেন। ঈমানদারদেরকে উদ্দেশ্য করে আল্লাহ তাআলা প্রথম আয়াতের মধ্যে ইরশাদ করেছেন যে আল্লাহকে ভয় করো, আল্লাহকে যদি ভয় করো তখন আল্লাহ তাআলার বিধান হুকুম মানাটা তোমাদের জন্য আসান ও সহজতর হবে। এরপর ইরশাদ করছেন, ছেড়ে দাও যা বাকি রয়েছে সুদের, সুদের যেগুলো কার্যকলাপ তোমাদের মধ্যে বিধান রয়েছে বাকি রয়েছে সেগুলা ছেড়ে দাও, সুদের অংশকে তোমরা ছেড়ে দাও, মূল যেটা রয়েছে সেটা তোমরা নিয়ে নিতে পারো, সুদ ছেড়ে দাও, সুদ গ্রহণ করা থেকে তোমরা বিরত থাকো। যদি মুসলমান হও, মুসলমান যদি হয়ে থাকো, তাহলে আল্লাহ তাআলার বিধানকে আল্লাহ তাআলার আয়াতকে মানাটা আমাদের জন্য আসান ও সহজতর হবে। আর মুসলমান কখনো সুদের লেনদেন করতে পারে না, না অপরজনকে সুদ দিতে পারে, না সে সুদ অপর মুসলমান ভাই থেকে নিতে পারে। তাই আমাদের উচিত সুদ গ্রহণ এবং সুদ প্রদান থেকে বিরত থাকা। চলুন এই আয়াত থেকে আমরা দুটো মাসালা শিখি, দুটো মাসালা শিখতে পাই। নাম্বার ওয়ান, প্রত্যেক মুমিনের জন্যে তাকওয়া পরহেজগারি অবলম্বন করাটা জরুরি। তাকওয়া অর্থাৎ খোদাভীতি, পরহেজগারিতা অবলম্বন করা জরুরি। নাম্বার দুই, তাকওয়া হচ্ছে ইমানের পরে, তাকওয়া আসে ইমানের পরে। ইমান তাকওয়ার জন্য এমনই একটা পূর্ব শর্ত যেমন ওযু নামাজের জন্য, ওযু ছাড়া যেভাবে নামাজ হয় না, ইমান ছাড়া তাকওয়া পরিপূর্ণ হয় না। ইমান তাকওয়ার জন্য এমনই পূর্ব শর্ত যেমন ওযু নামাজের জন্য, ওযু ছাড়া যেমন নামাজ হয় না তেমনি ইমান ছাড়া তাকওয়ার কোনো মূল্য নাই। আবার তাকওয়া ছাড়া ইমানের সাজসজ্জাও হয় না। তাকওয়া হচ্ছে ভূষণ, তাকওয়া হচ্ছে জিনত, অলঙ্কার স্বরূপ। তাই প্রিয় ইসলামী ভাইরা, একটা মানব দেহের মধ্যে যেভাবে তার পোশাকাদি তাকে খুব সুন্দর মানায়, সুন্দর দেখায়, এতে তার মান সম্মান সব কিছু নির্ভর করে, অনুরূপভাবে ঈমান তো পেয়ে গেলাম আল্লাহ তাআলা দয়ায়। যদি আমি একটা শরীরে যেভাবে কাপড় তার মান সম্মানকে বৃদ্ধি করে, সেভাবে ঈমানদার ব্যক্তির যদি তাকওয়া থাকে তাহলে তার শোভা আল্লাহ তাআলার দরবারে আরও বৃদ্ধি পায়। ইসলামী ভাইরা, তাকওয়া ছাড়া ঈমানের তেমন গুরুত্ব থাকে না, কারণ তাকওয়া ব্যতীত ঈমান আস্তে আস্তে ঘুরে ধরে যায়। পরবর্তীতে শয়তানের জন্য ওই ঈমানের উপর হামলা করা, ওই মুমিনের উপর হামলা করা, হামলা করে ঈমানকে ছিনিয়ে নেওয়া তার জন্য সহজতর হয়। যদি আমরা আল্লাহ তাআলার বিধানকে আমরা আপন করে নেই, তাকওয়া অবলম্বন করি, তাহলে আমাদের জন্যে আমাদের ঈমানের পক্ষে এটা অনেক মজবুত একটা বাউন্ডারি হিসেবে কাজ করবে। তাই আল্লাহ তাআলার ইরশাদ মোতাবেক মুসলমান ব্যক্তি কখনো সুদ গ্রহণ করতে পারে না। চলুন, যখন সাহাবায়ে কেরাম আলাইহিমুর রিদওয়ানের মাঝে প্রাথমিক যুগে ইসলামে সুদের আহকাম নাজিল হয় নাই, সুদকে হারাম হওয়ার বিধান এখনও নাজিল হয় না, অবতীর্ণ হয় নাই, সুদের লেনদেন চলতো কাফির এবং মুসলমানদের সাথে, যখনই আল্লাহ তাআলা সুদের আহকাম নাজিল করলেন যে সুদ গ্রহণ করা যাবে না, তখন এটা এরূপ হলো যে মুসলমান কাউকে ধার দিয়েছে, টাকা দিয়েছে সুদের বিনিময়ে, তাহলে সে তার মূলধন ফিরিয়ে নিতে পারবে, মুসলমান থেকে ফিরিয়ে নিবে, অথবা কাফির থেকে সে তার মূলধন চাইতে পারবে, কিন্তু সুদ বর্ধিত অংশ যেটা দেয়ার একটা অঙ্গীকার ছিল সেটা সে নেবে না। আচ্ছা, এটা তো মুসলমানের জন্য। আর যদি কাফির থেকে সে কোনো কিছু ধার নিয়ে থাকে, টাকা পয়সা ইত্যাদি, অমুসলিম থেকে যদি কোনো কিছু সে ধার নিয়ে থাকে আর সেটার বিনিময়ে তাকে অতিরিক্ত যেটা সম্পদ বা অর্থ দিতে হচ্ছে, যেটাকে আমরা শরীয়তের ভাষায় সুদ বলছি, তো সেটা সে অমুসলিমকে দিবে না, দিতে বাধ্য থাকবে না। কারণ সুদ এমন একটা ঘৃণ্য জিনিস যেটা আল্লাহ তাআলা শুধু মুসলমানদের উপর নাজিল করেন নাই, সেটার বিধান অমুসলিমদের জন্যে, প্রত্যেকটা মুসলমানের জন্যে। প্রত্যেকটা মানুষের জন্য, কারণ এটা একটা মানবতা বিরোধী কাজ, সুদ, যেটা সমাজকে ধ্বংস করে দেয়, মানুষের মধ্যে অভাবগ্রস্ততা নিয়ে আসে, মানুষের মধ্যে গোলামির একটা ভাব নিয়ে আসে, যেটা মানুষকে আস্তে আস্তে মানবতা বিরোধী কাজের প্রতি উৎসাহিত করতে থাকে। আর এক প্রকার মানুষ শুধু উঁচু থেকে উঁচুতে চড়তে থাকে, আর আরেক প্রকারের আরেক শ্রেণীর মানুষ নিচের দিকে নামতে থাকে, তাদের বাকস্বাধীনতা আস্তে আস্তে চলে যায়, মানুষ অভাবগ্রস্ত হতে থাকে, মানুষ এই সুদের টাকা পরিশোধ করার জন্যে ঘৃণ্য কাজ পর্যন্ত করতে সে দ্বিধাবোধ করে না, মানুষের মাঝে অনৈতিক কাজ অসৎ চরিত্রের কিছু তার ভিতর নমুনা ফুটে উঠতে থাকে, সে গর্হিত থেকে গর্হিত কাজ সে করতে দ্বিধা করে না। প্রিয় ইসলামী ভাইরা এবং মাদিনী চ্যানেলের দর্শকবৃন্দ, সুদ আজকে আমরা যারা গ্রহণ করছি, সুদকে আমরা যারা ব্যবসার মতো মনে করি, সুদকে আমরা যারা আমাদের নৈতিক অধিকার মনে করি, আবার আরেক পক্ষ আছে, না না বাবা আমি সুদ ধরতে রাজি না। আচ্ছা তো সুদ এটা আসছে কী করবো, তুমি এটা গরিবকে দিয়ে দাও, এরকম একটা জিনিস আমাদের ভিতর কাজ করে। উভয় প্রকারের এটা হচ্ছে কুমন্ত্রণার সামিল, উভয় প্রকার কুমন্ত্রণা শয়তানের পক্ষ থেকে আসে, শয়তানের পক্ষ থেকে আসে, এগুলো আল্লাহ তাআলার বিধান নয়। আল্লাহ তাআলা অমুসলিমের জন্য যেভাবে সুদকে হারাম করেছেন, অনুরূপভাবে মুসলমানের জন্য এটা আরও অধিক হারাম। চলুন হাদিসে পাকের মধ্যে কি ইরশাদ হচ্ছে, রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলী ওয়ালি ওয়াসাল্লাম সুদের ব্যাপারে আমাদের কিভাবে বাঁচতে বলেছেন, এবং কারা কারা সুদের এই ক্ষতিগ্রস্ততায় কিয়ামতের দিন তারা ক্ষতিগ্রস্ত হবেন, এবং আল্লাহ তাআলার দরবারে তাদের স্থান কোথায় হবে। চলুন কিতাবের মধ্যে ইরশাদ হচ্ছে, হাদিসে পাক আমরা মুসলিম শরীফ থেকে আমরা শুনে নেই, আন জাবির রাদিয়াল্লাহু তাআলা ক্বালা লা'ানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম আকিলাল রিবা ওয়া মুকিলাহু ওয়া কাতিবাহু ওয়া শাহিদাইহি ওয়া ক্বালাহুম সাওয়ুন। হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম অভিসম্পাত করেছেন, অভিশাপ দিয়েছেন আকিলা রিবা, যারা সুদ খায় তাদের প্রতি, সুদ গ্রহণকারীর প্রতি, সুদ বক্ষণকারীর প্রতি, ওয়া মুকিলাহু সুদ খাওয়ানো ব্যক্তির প্রতি, অর্থাৎ সুদ যে প্রদান করে, যে খাওয়ায়, যে বক্ষণ করায় তার প্রতি, ওয়া কাতিবাহু সুদের সুদ লিপিবদ্ধকারী, সুদের ব্যাপার স্যাপারগুলো যে লিপিবদ্ধ করে লিখে তার প্রতি, তার উপর, বসা হৃদয়হী এবং সুদের ব্যবস্থায় যারা সাক্ষী থাকে তাদের প্রতি রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম অভিশাপ বর্ষণ করেছেন। ওয়াকালা হুম সাওয়ুন, এবং তিনি বলেন প্রত্যেকে বরাবর হবে। এক্ষেত্রে অর্থাৎ আল্লাহ তাআলা নারাজি রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলী ওয়ালি সাল্লামের অভিশাপ এবং গুনাহের ক্ষেত্রে সবাই বরাবর হবে, এমন না যে যে সুদ প্রদান করছে সে বেশি গুনাহগার হবে, আর যে সুদ খাচ্ছে সে তত বেশি গুনাহগার হবে না। যে সাক্ষী ছিল সে তো সুদ গ্রহণও করে নাই, সে সুদ খায়ও নাই, সে খাওয়ায়ও নাই, সে শুধু সাক্ষী ছিল, অথবা যে সুদের কাজ কারবারে, যে কোষাধ্যক্ষের কাজ করছে বা দপ্তরে দাপ্তরিক কাজ করছে, সে লিখছে, ক্যাশিয়ারের কাজ করছে, যে সুদের টাকা দিচ্ছে, যে লিখছে, ইত্যাদি ইত্যাদি, ব্যক্তিরা যে গুনাহ থেকে পার পাবে এমন কিছু না, প্রত্যেকেই গুনাহের সমান অধিকারী হবে, তাদের মাঝে গুনাহের সমবণ্টন হবে, অর্থাৎ শাস্তির সমবণ্টন তাদের মাঝে হবে, প্রত্যেকেই গুনাহের সমপরিমাণ ভাগ পাবে, প্রত্যেকে এই অপরাধে সমান অপরাধী। কত বড়ই বিপদ, আজকে মুসলমান সুদ থেকে বাঁচতে পারছে না, আজকে পুরো জগৎটা কেমন যেন সুদের মাঝে বিলীন হতে যাচ্ছে, আমাদের সমাজের মহব্বতের বন্ধন, ভালোবাসার বন্ধন আস্তে আস্তে উঠে যাচ্ছে। আমার কাছে অনেক টাকা হয়ে আছে, কোথায়, আমি কি জন্ম হওয়ার সাথে সাথে ওই টাকার পাহাড়টা আমার চলে এসেছিল, না, এটা তো রব তাআলা আমাকে দিয়েছে আল্লাহ তাআলা দয়ায়। আমার প্রতিবেশী ভাইকে, আরে আমার নিজের ভাইকে, অভাবগ্রস্ত ভাইকে, ঋণগ্রস্ত ভাইকে আমি টাকা দিতে সমস্যা কোথায়, ব্যাংকের মধ্যে আমার টাকা অডেল পড়ে আছে, না ব্যাংক এটা বক্ষণ করতে পারবে, ব্যাংক এটা যেমন ইচ্ছা তেমন করে তার ব্যবসার মধ্যে ইউজ করতে পারবে, আমার মুসলমান ভাইয়ের কোনো অধিকার নাই, আমার মুসলমান ভাইকে আমি ওটা দিতে পারছি না কেন। আরে হাদিসে পাকের মধ্যে তো সদকা করার অনেক সওয়াব ও ফজিলত বলা হয়েছে, কাউকে যদি সদকা করা হয় 10% অর্থাৎ 10 গুণ আমি সওয়াব পাচ্ছি, আর যদি কাউকে যদি ঋণ দেওয়া হয় বিনা সুদে বিনা প্রফিটে যদি ঋণ দেওয়া হয় তাহলে ১৮ ভাগ আমি সওয়াব বেশি পাচ্ছি, ১৮ গুণ। কেন? আমি কাউকে সৎকা করে দিলাম, দিয়ে দিলাম, আমার মাল চলে গেল, কিন্তু ১০ গুণ সওয়াব পেয়েছে। মানে দর্শকবৃন্দ একটু চিন্তা করি, কিন্তু কাউকে যদি আমি বিনা সুদে বিনা ইন্টারেস্টে বিনা প্রফিটে কোনো কিছু লাভের মাত্রা না রেখে তাকে যদি আমি জিনিসটা ধার দেই, ঠিক আছে তোমার প্রয়োজন মিটে গেল, আমাকে দিয়ে দিবা টাকাটা, ফেরত দিয়ে দিবা, তাহলে আমি সওয়াব পাচ্ছি ১৮ গুণ, সওয়াব পাচ্ছি ১৮ গুণ, আরও এর চেয়ে বেশিও পেতে পারি ভালো বলে নিয়তের কারণে। আর তাহলে আমি সওয়াব বেশি পেলাম, আল্লাহ তাআলার দয়ায় ওই টাকাটা আমি ফেরতও পাওয়ার একটা বিধান রয়েছে, টাকাটা আমি ফেরতও পেতে পারি। তা আমার টাকা টাকা থেকে গেল, আমার সওয়াব কিন্তু অনেক গুণে পেলাম বেশি, এবং সাথে সাথে আমার মুসলমান ভাইয়ের দোয়াও পেলাম। মুসলমান ভাই সুদবিহীন প্রফিটবিহীন একটা টাকা সে পেয়ে সে কেমন খুশি হয়ে আমার জন্য দোয়া করবে। চলুন, সুদের ব্যাপারে আরও হাদিসে পাকের মধ্যে অনেক ইরশাদ রয়েছে, আমরা কতটুকু সুদ থেকে বাঁচতে পারছি আমরা একটু চিন্তা করে নিই। যে এই হাদিসে পাকখানা ইবনে মাজাহ শরীফের মধ্যে রয়েছে, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলাহু এই হাদিসে পাকখানা ইরশাদ করছেন। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম ক্বালা লা ইয়াতি আন্না আলা নাস যামানুন লা ইয়াবকা আহাদুন ইল্লা আকিলা রিবা ফাইন লাম ইয়াকুলহু আসাবাহু মিন বুখারিহি। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেছেন, আমার লোকদের মাঝে অর্থাৎ আমার উম্মতের মাঝে এমন একটা সময় আসবে, লা ইয়াতি আন্না আলা আন-নাসি যামানুন, মানুষের মাঝে এমন একটা সময় এমন একটা যুগ আসবে, লা ইয়াবকা আহাদুন ইল্লা আকিলা রিবা, মানুষের মধ্যে এমন কোনো মানুষ বাকি থাকবে না যে সুদ গ্রহণ করবে না, যে সুদ বক্ষণ করবে না, অর্থাৎ সময় সুদ বক্ষণ করবে, সুদ বক্ষণ ছাড়া কোনো ব্যক্তি বাকি থাকবে না। এটা আধিক্যতার উপর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন। আচ্ছা, এরপর অংশ কী বলছেন? ফাইল্লাম ইয়াকুলহু, যদিও সে না খেয়ে থাকে, এমন ব্যক্তিও থাকবে যারা খাচ্ছে না, কিন্তু বলা হচ্ছে হাদিসে পাকের মধ্যে আসাবাহু মিন বুখারিহি, এর উত্তাপ তার পর্যন্ত পৌঁছে যাবে, সুদের উত্তাপ গরম ভাব তার পর্যন্ত পৌঁছে যাবে। আমি খাচ্ছি না, আমার ভাই খাচ্ছে, আমি খাচ্ছি না, আমার প্রতিবেশী খাচ্ছে, আমি খাচ্ছি না, আমার সন্তানকে সেই ট্রেন্ড আপ করি নাই, সেই ইসলামী শিক্ষা আমি দেই নাই, আমার বাচ্চা সুদের ব্যাপারে সে জড়িয়ে গিয়েছে, সে সুদের লেনদেন করছে, ব্যবসা করছে, সুদমূলক প্রতিষ্ঠানে সে চাকরি করছে, তার আনা সে টাকা করে দিয়ে আমি চলছি, আমি খাচ্ছি, সে আমার ভরণ পোষণ করছে, উত্তাপ আমি পর্যন্ত পৌঁছে যাচ্ছে, আমার প্রতিবেশী সুদের লেনদেন করছে, আমি মানা করছি না, কেয়ামতের দিন এটার কারণে যদি আমাকে জাহান্নামের উত্তাপ পেয়ে বসে, জাহান্নামের আগুন যদি আমাকে ছুঁয়ে বসে, তো কেমন হবে? কৃষ্ণায় ভাইরা এবং মাদিনী চ্যানেল দর্শকবৃন্দ, সুদ অনেক লম্বা একটি চ্যাপ্টার। এটার যখন আয়াত নাজিল হয় কিতাবের মধ্যে রয়েছে যে রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের এই কিছুদিন পরেই দুনিয়া থেকে পর্দা করেন, আমাদের মাঝ থেকে চলে যান, তখন যে এই সুদের আহকামটা বিস্তারিতভাবে ব্যাখ্যা রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম দিয়ে যান নাই, সেজন্য উলামায়ে কেরাম বলছেন দিয়ে যান নাই বিধায় আমরা সুদ বক্ষণ করব, ব্যাস এটার কোনো বিস্তারিত ব্যাখ্যা নাই, আমরা খেতে থাকবো, এমন না। তো বলা হচ্ছে যে তোমরা সুদ এবং সুদের ওয়াসওয়াসা আসে, কুমন্ত্রণা আসে, এমন বিষয় থেকেও তোমরা দূরে থাকো। সুদ এখানে আছে, এর বাউন্ডারি অনেক দূরে বানিয়ে নাও, এর ধারে পাশেও তোমরা যেও না, যেখানের মধ্যে সুদের ওয়াসওয়াসা থাকতে পারে, সুদের একটা আশঙ্কা থাকতে পারে, ওই বিষয় থেকেও, ওই রিলেটেড বিষয় থেকেও তোমরা অনেক দূরে থাকো। ইমামে আজম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা, আমাদের ইমাম আজম, ইমাম আজমকে কেন ফলো করব না, ইমাম আজমকে কেন মহব্বত করব না? ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ তাআলা এক জানাজার মধ্যে শরীক হওয়ার জন্য গেলেন, জানাজা রেডি হতে একটু দেরি, তো উনি রোদের মধ্যে দাঁড়িয়ে আছেন, কেউ বললেন ইয়া ইমাম আজম আপনি এই ঘরের ছায়ার মধ্যে একটু দাঁড়ান, ছায়ার দেয়ালের বা ছাদের ছায়ার মধ্যে একটু দাঁড়ান, আপনি রোদের মধ্যে কেন দাঁড়িয়ে আছেন? ইমাম আজম বললেন না, আমি ওখানে দাঁড়াতে পারবো না। কেন? তিনি এর ব্যাখ্যায় বললেন, যার সারমর্ম অনেকটা এরকম, যে এই ঘরের মালিক আমার কাছ থেকে ঋণ গ্রহণ করেছে, ঋণ কেমন দিয়েছে উনি তো বিনা সুদে দিয়েছেন, যখনই পারো তুমি তোমার টাকা আমাকে ফেরত দিয়ে দিও, কিন্তু ইমাম আজমের তাকওয়া পরহেজগারিতা দেখেন, ইমাম আজম বলছেন যে এই ঘরের ব্যক্তি আমার কাছ থেকে ঋণ করেছে, আমার কাছ থেকে টাকা ধার নিয়েছে। এখন তার এই দালান থেকে, তার এই কোঠা থেকে, তার এই ঘর থেকে যদি আমি একটু ফায়দা নেই, এর ছায়া যদি আমি একটু দাঁড়াই, সে কৃতজ্ঞ হবে। সে বলবে, সে কিছু হয়তো বলতে পারবে না, কারণ আমি তার থেকে টাকা পাই। তো তাহলে তার এই টাকা ধার দেওয়ার কারণে তার জিনিস থেকে আমি একটা ফায়দা নিলাম, ফায়দা কেন নিব? তাই সুদ হচ্ছে ওটা, একটা তো প্রকাশ্য সুদ, আরেকটা হচ্ছে সুদের যেটা মানে সুদমূলক আশঙ্কা রয়েছে, সংশয় রয়েছে যেটার ব্যাপারে সুদ হওয়ার, ওই বিষয়গুলো থেকেও আমাকে বাঁচতে হবে। অর্থাৎ যাকে আমি টাকা ধার দিয়েছি, কোনো কিছু ধার দিয়েছি, তার থেকে এবং তার টাকা থেকে, তার ছেলে সন্তান থেকে, সেই ব্যক্তি থেকে, তার পরিবার থেকে, তার সম্পদ থেকে কোনো ফায়দা কোনো উপকার গ্রহণ না করার নামই হচ্ছে তাকওয়া। আর এটাই হচ্ছে ইসলামের বিধান। আর যদি আমি গ্রহণ করে ফেলি, তাহলে এটা হয়তো সুদের আওতায় যাবে, অথবা পরহেজগারি তার তাকওয়ার খিলাফ হবে। তাই সুদ এবং সুদ রিলেটেড বিষয়াদি থেকে আমাদের বাঁচতে হবে। ইসলামী ভাইরা, রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম সুদকে বিলীন করার জন্যে দুনিয়াতে তশরিফ এনেছেন। আর সুদের মাধ্যমে কোনো কিছু বাড়ে না। আমরা মনে করছি বাহ্যিকভাবে সুদের মাধ্যমে আমাদের অনেক প্রফিট হচ্ছে না। কোথায়, কোন দেশ সুদ গ্রহণ করে আজকে তরক্কি হয়েছে বলেন? কোন দেশ শান্তিতে আছে? কোন পরিবার সুদ গ্রহণ করে সে বড় বড় বিল্ডিং বেঁধেছে, কিন্তু তার ব্যক্তিগত জীবনে জিজ্ঞেস করে দেখেন সে কতটুকু সুখী, সে পরিবারের পক্ষ থেকে কতটুকু সুখী, সে ব্যবসায়িক প্রতিষ্ঠানে কত সুখী, সে মার্কেটিং লেভেলে কতটুকু সুখী, সে সন্তান সন্ততি নিয়ে কতটুকু সুখী, সে সম্পদ নিয়ে কতটুকু সুখী? না, সুখী না। কেননা পরবর্তী আয়াত ইনশাআল্লাহ, আজকে আলোচনা দীর্ঘায়িত হয়, আমরা পরবর্তী পর্বের দিকে যাচ্ছি, সুদ বিষয়ক আমরা পরবর্তী অনুষ্ঠানে কিছু আলোচনা করব, যে আল্লাহ তাআলা সুদ গ্রহণকারীর প্রতি, সুদ বক্ষণকারীর প্রতি আল্লাহ তাআলা ইলানে জং করেছেন, অর্থাৎ যুদ্ধের ঘোষণা দিয়েছেন। আর আল্লাহ ও তার রসুল যার বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা দিয়েছেন, কোনো শক্তি নাই তার এই যুদ্ধে পেরে ওঠার, পার পাওয়ার। আল্লাহ তাআলার পক্ষ থেকে একটা পরীক্ষা, করোনা ভাইরাসকে মোকাবেলা করার শক্তি কোনো দেশের কোনো জাতির নাই, এটা দেখিয়ে দিয়েছে আল্লাহ তাআলার পাওয়ার। আল্লাহ তাআলা নমরুদকে একটা ল্যাংড়া মশা দ্বারা দুনিয়া থেকে বিদায় করে দিয়েছেন। আল্লাহ তাআলার একটা দুর্বল প্রাণী দিয়ে আল্লাহ তাআলা যে খোদা দাবি করেছে তার প্রতিশোধ, অর্থাৎ এটা দুনিয়ার মধ্যে আল্লাহ তাআলা দেখিয়ে দিয়েছেন যে আল্লাহ তাআলার বিরুদ্ধে যে যুদ্ধে নামে তার অবস্থা কেমন হয়। তাই এখনও সময় আছে আমাদের পিছনে ফিরে তাকানোর, এখনও সময় আছে আমাদের শুধরানোর। আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহ তাআলার বিধানকে মানার এবং সঠিক পাক্কা মুসলমান হওয়ার আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক নসিব করুন। ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল পরবর্তী অনুষ্ঠানে আল্লাহ তাআলা আরও বিধান সম্বলিত আয়াত নিয়ে, সুদের বিস্তারিত আহকাম নিয়ে আমরা আবারও আসছি। আমাদের সাথে থাকুন, মাদানী চ্যানেল দেখতে থাকুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলি ওয়াসাল্লাম।